ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশ ভারত পানি বণ্টন প্রসঙ্গে ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের সাথে ভারত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি না করাই ঢাকা তীব্র উদ্বেগ জানিয়েছে।
রয়েছে ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
ইউরোপীয় ইউনিয়ন শর্ত দিয়েছে আকাশ ও নৌপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে তৃতীয় কোন দেশে নিরাপত্তা তল্লাশি করতে হবে।
আরও থাকছে নাগাল্যান্ডে সন্ত্রাস দমন প্রসঙ্গে কলকাতা সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়ের রিপোর্ট।
দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য নাগাল্যান্ডে সেনা জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছেন তিন জঙ্গি।
আজ রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনায় হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশের 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শগুফত নসরিন কুইন। ইসলামিক স্টেট বলেছে বুধবার ইরানে যে দুটি স্থানে আক্রমণ হয় সেটার জন্য তারাই দায়ী। ইরানের সংসদ এবং প্রয়াত সাবেক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে ওই আক্রমণের লক্ষ্যস্থল ছিল। হামলা শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে ইসলামিক স্টেটের আমাক সংবাদ সংস্থা ওই দাবি জানায়। ইরানি বার্তা মাধ্যমের রিপোর্টে বলা হয় তিন বন্দুকধারী এবং এক আত্মঘাতী বোমা আক্রমণকারী মাজারে চড়াও হয়। হামলায় অন্তত একজন নিহত হয়, আহত হয় অন্য বেশ কয়েকজন। রিপোর্টে বলা হয় পুলিশ অন্তত এক আক্রমণকারীকে গ্রেপ্তার করে ও আরেকজনকে হত্যা করে। ইরানি সংসদে হামলায় আক্রমণকারী ভবনের ভেতরে নিজেকে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। হামলাকারীদের মধ্যে তিন বন্দুকধারী ছিল, এক নিরাপত্তা রক্ষী নিহত হয়, আহত হয় বেশ কয়েকজন। ইসলামিক স্টেট চরমপন্থী গ্রুপ ইরান ও সিরিয়ায় ইরান সমর্থিত গ্রুপের বিরোধিতা করে এবং ইরানের শিয়া সংখ্যাগরিষ্ঠদের স্বধর্ম ত্যাগকারী এবং এদের মৃত্যু হোক বলে মনে করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার টুইটারে বলেন যে তিনি শীঘ্রই এফবিআই এর পরিচালক হিসেবে সাবেক সরকারি অভিশংসক ক্রিস্টোফার রের নাম ঘোষণা করবেন। জেমস কোমি এফবিআই এর পরিচালক ছিলেন এবং তার স্থলাভিষিক্ত হবেন রে। প্রেসিডেন্ট কোমিকে গত মাসে বরখাস্ত করেন এবং কোমি সেনেট ইন্টেলিজেন্স কমিটির মঙ্গলবার সাক্ষ্য দেবেন বলে কথা রয়েছে। আমেরিকা নির্বাচনের সময় রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানের কর্মকর্তাদের মধ্যে যোগসাজশ ছিল কিনা সে বিষয়ে কোমি যে তদন্ত চালাচ্ছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তা থামাতে চেষ্টা করেছেন কিনা সে বিষয়ে কোমিকে প্রশ্ন করা হবে বলে অনুমান করা হচ্ছে। 2003 সাল থেকে 2005 সাল পর্যন্ত জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের সময় বিচার বিভাগের ফৌজদারি বিভাগের প্রধান ছিলেন রে। বর্তমানে তিনি ডিফেন্স অ্যাটর্নি হিসেবে একটি ল ফার্মে কাজ করেন। গত সপ্তাহে লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় নিহত আরেকজনের মৃতদেহ টেমস নদী থেকে উদ্ধার করেছে ব্রিটিশ পুলিশ। উদ্ধারকৃতকে ফরাসি নাগরিক জেভিয়ার টমাস বলে ধারণা করা হচ্ছে। এদিকে মঙ্গলবার ওই হামলায় জড়িত সন্দেহে তৃতীয় হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। হামলাকারীর বয়স 22 বছর এবং নাম ইউসুফ জাগবা। ধারণা করা হচ্ছে যে মরক্কান বংশোদ্ভূত ইটালির নাগরিক তিনি, সে পূর্ব লন্ডনে বসবাস করত। এর আগে সোমবার হামলার সঙ্গে জড়িত দুই ব্রিটিশ নাগরিক খুরম সাজাদ বাট এবং রশিদ রেদওয়ানকে শনাক্ত করে পুলিশ। উভয়ে পূর্ব লন্ডনের অধিবাসী ছিল। বাংলাদেশের সাথে ভারত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি না করায় ঢাকা তীব্র উদ্বেগ জানিয়েছে। তবে ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ঢাকা থেকে রিপোর্ট করেছে পাঠিয়েছেন আমির খসরু।
বুধবার ঢাকাস্থ ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎকালে মিস্টার কাদের ওই উদ্বেগের কথা জানান।
আমাদের জনগণের যে উদ্বেগ সেটা আমি বিস্তারিত জানিয়েছি।
ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মেয়াদকালেই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে বলে তারা আশাবাদী। ভারতীয় রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অঙ্গীকার করেছেন ভারত সরকার তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন শর্ত দিয়েছে আকাশ ও নৌপথে বাংলাদেশের পণ্য পরিবহনের ক্ষেত্রে সরাসরি ইউরোপে কার্গো পরিবহন করা যাবে না, তৃতীয় কোনো দেশে নিরাপত্তা তল্লাশি করতে হবে। এর ফলে বাংলাদেশের পোশাক শিল্প নতুন সংকটের সম্মুখীন হয়েছে। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
বিজিএমই এর কর্মকর্তারা বলছেন, দ্বিতীয়বার স্ক্যানিং করার কারণে সময় ও অর্থের অপচয় হবে। বাংলাদেশে শ্রমিকের খরচ হয়েছে, তৃতীয় কোন দেশে খরচ অনেক বেশি। তো তাই নয়, কার্গো পরিবহনে বিধিনিষেধে বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, বিশ্বের কাছে যাবে নেতিবাচক বার্তা। বুধবার সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে একাধিক বৈঠক হয়েছে। বৈঠকগুলোতে দ্রুত এই সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ওদিকে জিএসপি ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন সরকারকে লেখা এক চিঠিতে বলেছে, শ্রমিক অধিকার এর লক্ষণীয় অগ্রগতি দেখাতে হবে, অন্যথায় অস্থায়ীভাবে এই সুবিধা প্রত্যাহার হয়ে যেতে পারে। গত 31 মে বাংলাদেশ সরকারকে লেখা এক চিঠিতে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, 28 জাতির ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে শুল্ক মুক্ত রপ্তানি সুবিধা দিয়ে থাকে। এই চিঠিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন যে জিএসপি রেজুলেশনের অধীনে বাংলাদেশকে যে সুবিধা দেওয়া হয় তার প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা UNFPA বাংলাদেশে ঘূর্ণিঝড় মোড়ায় ক্ষতিগ্রস্ত কমপক্ষে 72,000 নারী ও মেয়ের প্রজনন স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জরুরি ভিত্তিতে $15,00,000 সাহায্যের আবেদন জানিয়েছে। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
ইউএনএফপিএর বাংলাদেশ দপ্তর থেকে বুধবার এক জরুরি বিবৃতিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোড়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার 72,000 নারী এবং মেয়ে সরাসরি ক্ষতি এবং ঝুঁকির মুখে পড়েছেন এবং তাদের জরুরি প্রজনন স্বাস্থ্য সহায়তা জরুরি। বিশেষ করে 5,700 গর্ভবতী মা যারা আগামী 3 মাসের মধ্যে সন্তান জন্ম দেবেন তাদের এই সাহায্য খুবই প্রয়োজনীয়। ইউএনএফপিএর বাংলাদেশস্থ প্রধান বলেছেন, গর্ভবতী মা এবং নবজাত শিশুদের জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা এখন খুবই জরুরি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের নাগাল্যান্ড রাজ্যে সেনা জঙ্গি সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের 3 জঙ্গি নিহত হয়। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গতকাল ভারতীয় সময় বেশি রাতে মন জেলার লাপ্পায় টহলদারির সময় একটি গাড়িকে আটকান অসম রাইফেলস এর জওয়ানরা। তখনই গাড়ির আরোহীরা সেনাদের লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছোড়ে। মৃত্যু হয় মেজর পদমর্যাদার এক অফিসারেরও। আহত হন 3 সেনা জওয়ান। এরপরই দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। মৃত্যু হয় 3 জঙ্গির। বেশ কয়েক ঘন্টা গুলির লড়াই চলে। পরে মৃত 3 জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র একথা জানিয়েছেন বলে সংবাদ সংস্থার খবর।
নেপালের 40তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বর্ষিয়ান রাজনৈতিক নেতা শের বাহাদুর দেউবা। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের আরেকটি রিপোর্ট।
প্রধান বিরোধী দল সিপিএন ও UML বা অন্যান্য কোন প্রার্থী ঘোষণা না করায় শের বাহাদুর দেউবা প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নেপাল সংসদের 593টি আসনের মধ্যে দেউবার পক্ষে পড়েছে 388টি ভোট, বিপক্ষে পড়েছে 170টি ভোট। গত মাসে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মাওবাদী নেতা প্রচণ্ড। উল্লেখ করা যেতে পারে, এই নিয়ে চতুর্থবার নেপালের প্রধানমন্ত্রীর পদে বসলেন নেপাল কংগ্রেস নেতা 70 বছরের শের বাহাদুর দেউবা।
ফরাসি সরকারের একজন মুখপাত্র ক্রিস্টোফার ক্যাস্টেনার আজ বলেছেন, নোটরডেম গির্জায় যে লোকটি হাতুড়ি দিয়ে পুলিশকে হামলা করেছিল সে একজন ছাত্র ছিল, যে কিনা ডক্টরেট ডিগ্রি লাভের জন্য কাজ করছিল এবং তাকে কোন রকম চরমপন্থী বলে সন্দেহ করা হয়নি। তিনি আরটিএল রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন যে লোকটি যা বলছিল তার উপর ভিত্তি করেই পুলিশ এই হামলাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে চিহ্নিত করেছে। গতকাল এই আক্রমণের পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে লোকটি চিৎকার করে ওঠে ইটস ফর সিরিয়া বলে। সংবাদদাতাদের আরও বলেন তিনি যে লোকটির কাছ থেকে পাওয়া পরিচয়পত্রে দেখা যাচ্ছে যে সে আলজেরিয়ার একজন ছাত্র। মঙ্গলবার ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত রাকায় অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা সিরিয়ান বাহিনী। দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছে এবং জোট বাহিনীর তরফে বলা হয়েছে যে অচিরেই তারা রাকাকে আইএসের নিয়ন্ত্রণ মুক্ত করবে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর মুখপাত্র তালাল সেলো উত্তর সিরিয়ায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাকাকে মুক্ত করার লক্ষ্যে আজ আমরা যুদ্ধ ঘোষণা করলাম। সেলো বললেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর সমন্বয়ে এই যুদ্ধে অংশগ্রহণকারী সেনা সদস্যরা দৃঢ় মনোবল নিয়ে লড়ে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 190 মিটার ব্যান্ডে, 1575 কিলোহার্টজে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশের 2017-18 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ তাহেরা কিবরিয়া। তাহেরা কিবরিয়া যেমনটি কিনা এই মাত্র বললেন, বাংলাদেশের 2017-18 অর্থবছরের প্রস্তাবিত বাজেট, এ নিয়েই আমাদের আজকের এই হ্যালো ওয়াশিংটনের আলোচনা। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ঢাকার গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, এবং রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর হুসেন জিল্লুর রহমান। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। এখন তাহলে শুরু করতে চলেছি, সরাসরি যাচ্ছি আমরা আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা একই মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলেই বাধিত হব। আর হ্যাঁ, ভালো কথা, এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি। প্রথমেই অনুষ্ঠানের বাতাবরণ রচনার জন্যে অতিথি বক্তাদের প্রারম্ভিক মন্তব্য শুনতে চাইব আমরা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সাবেক এক চেয়ারম্যান অ্যালেন গ্রিনস্প্যান একবার বলেছিলেন, বাজেট বড় না ছোট সেটা কোনো বড় বিষয় নয়, বাজেট বাস্তবায়নযোগ্য কি না, বাজেট কার্যকর করা যাবে কি না, ধর্তব্য বিষয় আসলে সেটাই। তো ডক্টর ফাহমিদা খাতুন, আপনি এই জিনিসটার উপর আলোকপাত করবেন, এই বক্তব্যের উপর আলোকপাত। জি
জি, অবশ্যই, ধন্যবাদ। এই বক্তব্যটি আসলে বাংলাদেশের বাজেটের জন্য খুবই যথার্থ একটি বক্তব্য, কারণ আমরা বরাবরই বলে আসছি যে বাজেটের আকার নয়, বাজেটের বাস্তবায়ন। কিন্তু আমরা প্রায়শই দেখি যে বাজেটের আকার নিয়ে এক ধরনের চাঞ্চল্য কিংবা উৎফুল্লতা লক্ষ্য করা যায়, এবং যেমনটি আমরা দেখছি যে এই বছরের ঘোষিত বাজেট যেটা 4 লক্ষ কোটি টাকারও
বেশি, জি
জি, ঘোষিত হয়েছে, সেটা নিয়েও উৎফুল্লতা। কিন্তু আমরা মাত্র কিছু এই কয়েকদিন আগেই সংশোধিত, গত অর্থ বছরের সংশোধিত বাজেটও কিন্তু উপস্থাপন করা হয়েছে, সেখানেও আমরা দেখি যে যে বাজেটের যে দুটি খাত থাকে, একটি হচ্ছে ব্যয় এবং অন্যটি হচ্ছে আয়, দু ক্ষেত্রেই কিন্তু বাস্তবায়নের একটা ফারাক, বিরাট একটা ফারাক রয়ে যায়। আমি শুধুমাত্র একটি উদাহরণ দিব, যেহেতু সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। আপনি যদি 2016-17 অর্থ বছরের প্রথম 11 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থাৎ ADP-র বাস্তবায়ন দেখেন, তাহলে সেটা কিন্তু এই পর্যন্ত হয়েছে 11 মাসে মাত্র 65%। অর্থাৎ আমার যে পরবর্তী টার্গেট, এই বছরের যে টার্গেট রয়েছে, লক্ষ্যমাত্রা, সেটা পরিপালন করতে হলে শুধুমাত্র জুন মাসেই ADP-র খরচ করতে হবে 42,000 কোটি টাকা, অর্থাৎ দিনে প্রায় গড়ে 1,500 কোটি টাকা খরচ করতে হবে। এখন আমি 11 মাসে যা করতে পারলাম না, শুধুমাত্র জুনে এসে সেটা করতে পারবো, এটা তো পারবো কি পারবো না এটা তো বলাই বাহুল্য। সুতরাং বাস্তবায়নের যে বিষয়টা সেটাই কিন্তু সবচেয়ে বড় হয়ে দেখা দেয়।
কোন কোন মহল থেকে বলা হচ্ছে, বলা বাহুল্য যে প্রধানত সরকারি মহল থেকেই বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসের এই যে সবচেয়ে বড় বাজেট, এটা বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের একটা মাপকাঠি, এবং এই মাপকাঠি অনুসরণ করেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ রূপে চিহ্নিত করার অবস্থানে গিয়ে পৌঁছবে। আপনার মূল্যায়ন?
আমার মূল্যায়ন হচ্ছে এখানে যে আমি যদি বাংলাদেশের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ মোট দেশজ উৎপাদন তার হিসেবে দেখি, তাহলে কিন্তু সেটা খুব একটা উল্লেখযোগ্য নয়। 2017 অর্থ বছরে এটার লক্ষ্যমাত্রা করা হয়েছিল জিডিপির 17.4%। এই বছরে অর্থাৎ আগামী অর্থ বছরে 2018 অর্থ বছরে এটা জিডিপির 18% করা হয়েছে। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো বড় কোনো লম্পন নেই, এটা একটা ধারাবাহিকতারই অংশ। এবং যদি আমি মাথা পিছু হিসাবে দেখি যে কত অর্থ খরচ করা হচ্ছে, সেখানে প্রায় আনুমানিক $300 মতো, যেটা কিনা খুব একটা বড় অঙ্ক নয়। সেই জন্য এটাকে আপনি অনেক সময় এক ধরনের একটা মোহ সৃষ্টি করার জন্য বড় বাজেট দিচ্ছি ইত্যাদি করে তৈরি করা হয়, কিন্তু আসলে আমাদের অর্থনীতির যে আকার যেভাবে বাড়ছে, আমাদের চাহিদা যেভাবে বাড়ছে এবং আমাদের যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, সেই দিক থেকে এটা কিন্তু কোনো একটা বড় বিষয় নয়। তো আমি সেই বলবো যে যদি আমি আমার জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই, এবং যে আপনি যেই লক্ষ্যমাত্রাগুলির কথা বললেন যে মধ্যম আয়ের দেশ, উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই, তাহলে কিন্তু এটা খুব একটা বড় কিছু নয়, এটা আমি বলবো সামঞ্জস্যপূর্ণ।
জি, আমরা যেমনটি কিনা আগেই বলেছি যে আমাদের অতিথি উত্তরদাতা প্যানেলে ডক্টর ফাহমিদা খাতুনের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর হুসেন জিল্লুর রহমান। এবার আমরা প্রফেসর হুসেন জিল্লুর রহমানের কাছ থেকে আজকের অনুষ্ঠানের উপর আলোকপাত করে প্রারম্ভিক মন্তব্য শুনতে চাইব, এবং তারপরে আমরা শ্রোতাদের কাছে যাব। প্রফেসর হুসেন জিল্লুর রহমান,
আজকে বিষয়টা কি বাজেট নিয়ে আলোচনা হচ্ছে?
জি 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 জি।
তো আমি যেটা বলতে চাইবো যে বাজেট আসলে তো এক বছরের একটা অর্থনৈতিক প্রস্তাবনা, কিন্তু এই বাজেটটাকে আবার আমাদের এই হিসেবেও দেখতে হবে যে সরকার মধ্যমায়ের যে স্বপ্নের কথা বলছেন সেইটাকে মাথায় রেখে অর্থনৈতিক কৌশলটা কিভাবে উচ্চারিত হচ্ছে সেটাও একটা এই মূল্যায়নের মাপকাঠি হিসেবে ব্যবহার করা প্রয়োজন। তো যেখানে আমরা দেখি যে এই প্রবৃদ্ধির যে লক্ষ্যগুলো তৈরি হয়েছে, যেমন 7.4 প্রবৃদ্ধির হার হিসেবে ওনারা ঠিক করেছেন, কিন্তু সেখানে আমরা যেটা কিছু সমস্যা হিসেবে দেখছি যে বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন এই যে লক্ষ্যমাত্রা তৈরি হচ্ছে সেই উপলব্ধিগুলো দুর্বল। যেমন তিনটি বড় ধরনের সমস্যা বাংলাদেশের অর্থনীতিতে এখন আছে। একটি হচ্ছে বিনিয়োগ স্থবিরতা, আমাদের মূলত ব্যক্তিখাতের বিনিয়োগই হচ্ছে আমাদের অন্যতম চালক, অর্থনীতি প্রবৃদ্ধির চালক, সেই বিনিয়োগের একটা স্থবিরতা বেশ কয়েক বছর ধরে আছে। দু নম্বর হচ্ছে আপনার বাস্তবায়ন অদক্ষতা, আমাদের যে প্রকল্পগুলো থাকে সবগুলোই এই যে আমরা দেখি যে কত শতাংশ বাস্তবায়িত হয়েছে সবগুলো একচুয়ালি পিছনে পড়ে আছে যে লক্ষ্যমাত্রার চেয়ে। আর তৃতীয় যে বিষয়টা সাম্প্রতিক সময়ে সামনে চলে আসছে সে হচ্ছে এক ধরনের কর্মসংস্থানের খরা চলছে। প্রবৃদ্ধির যে দাবিগুলো করা হচ্ছে এবং প্রবৃদ্ধি হচ্ছেও, কিন্তু কর্মসংস্থান সেইভাবে তৈরি হচ্ছে না। এই যে তিনটি বড় অর্থনৈতিক বাস্তবতাটাকে মাথায় রেখে যেভাবে আমাদের অর্থনৈতিক কৌশলটা তুলে ধরার ব্যাপার ছিল, সেখানে কিন্তু একটা ঘাটতি রয়ে গেছে আমাদের। একটা জিনিস আমি বারবার দেখছি যে সাম্প্রতিক সময়ে আমাদের বর্তমান নীতি নির্ধারক শাসক দলরা এক ধরনের কাগুজে প্রবৃদ্ধি অর্জনের একটা আত্মতুষ্টিতে ভুগছেন, যার ফলশ্রুতিতে তারা এই তিনটে যে বড় বাস্তবতা এটাকে ঠিক ধর্তব্যে আনছেন না,
না আনার ফলে তাদের অর্থনৈতিক কৌশলটাও এই কর্মসংস্থানকে আরো ত্বরান্বিত করার বিষয়, বিনিয়োগকে আরো শক্তিশালী করার বিষয় এবং বাস্তবায়ন অদক্ষতা দূর করার জন্য সংস্কার কার্যক্রমকে আরো অগ্রাধিকার দেওয়ার বিষয়, এগুলো এক অর্থে বাজেটের মধ্যে বাজেট প্রস্তাবনা এবং অন্যান্য যে নীতি নির্ধারক মূলক যে ডকুমেন্টস গুলো আছে সেখানে এক ধরনের অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি।
জি, মঈনুদ্দিন নাসের একসময় বাংলাদেশে ছিলেন, নিয়মিত সাংবাদিকতা করতেন, বাজেটের ওপরে অর্থনীতির ওপর রিপোর্টিং করতেন, এখন থাকেন নিউ ইয়র্কে, এখনও সাংবাদিকতা করেন তবে নিয়মিতভাবে ঠিক নয়, ফ্রিলান্স সাংবাদিক। তো আমরা এখন শুনব মঈনুদ্দিন নাসের এই বাজেট সম্পর্কে কি বলছেন। হ্যালো
মঈনুদ্দিন নাসের বলছি, আমি নিউ ইয়র্ক থেকে।
জি,
আমরা যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যে বাজেট পেশ করেছেন সেই বাজেট এটা নতুন কিছু না, উনি উচ্চাভিলাষী বাজেট সবসময় উনি পেশ করে থাকেন, বাট এইবার বাজেটে একটু ভিন্ন রকমের আপনার মানে ভিন্ন রকমের চিন্তা আমাদের পেয়ে বসেছে। সেটা হচ্ছে যে মনে হচ্ছে উনি যে সমস্ত বিষয়গুলো নিয়ে একসময় সমালোচনা করতেন যে উনি যেমন মানে অতিরিক্ত ট্যাক্স দেওয়া, মানুষকে গরিব মানুষের পকেটে হাত দেওয়া, এগুলোর বিরুদ্ধে উনি একসময় সমালোচনা করতেন। আমি দীর্ঘদিন উনাকে রিপোর্টিং করেছি বাংলাদেশের সাংবাদিকতা করার সময়, উনি তখন এগুলোর সমালোচনা করতেন এবং বলতেন যে মানুষকে সচ্ছল করতে হলে আপনার মানে এটা ট্যাক্সের উপরে যে করের উপরে আপনার মানে রেয়াত গরিব লোকদের এবং দরিদ্রদের রেয়াত সুবিধা দেওয়া হবে। বাংলাদেশের কনটেক্সটে এখন ১,০০,০০০ টাকা কি এটা কি বড় লোকের সম্পদ? ১,০০,০০০ টাকা একটা নিম্নবিত্ত লোকেরও ১,০০,০০০ টাকা থাকে, কারণ মানে মুদ্রামান এত কমেছে যে ১,০০,০০০ টাকা কারো হাতে থাকলে বা কেউ যদি ব্যাংকে রাখে সেটা একটা এটা সামান্য সঞ্চয় বলে আমার মনে হয়। সেই ১,০০,০০০ টাকার উপরেও যখন আবগারি শুল্ক বসানো হয়, যখন সেখানে আপনার ব্যাংক ডেপোজিটের উপরে শুল্ক বসানো হচ্ছে এবং সেটাকে আবার অর্থমন্ত্রী ডিফেন্ড করছে যে এটা উনি এটা এটার যথার্থ, তাহলে বিষয়টা কি মানুষ ফর্মাল ব্যাংকিং ফর্মাল লেনদেন থেকে সেকেন্ডারি মার্কেটে চলে যাবে, কালোবাজারিতে চলে যাবে এবং কালো এই বিষয়টা এই ধরনের ব্যবস্থাগুলো দুর্নীতিকে উৎসাহিত করবে, সেকেন্ডারি মার্কেটকে উৎসাহিত করবে, কালোবাজারিকে কালোবাজারি এখানে প্রশ্রয় পাবে। তারপরে হচ্ছে যে যে অর্থনীতিতে আপনার মানে যে ফর্মাল অর্থনীতি সরকারি যে সেই অর্থনীতি আনুষ্ঠানিক অর্থনীতি ১০ নম্বরে অনানুষ্ঠানিক অর্থনীতি বেড়ে যাবে আপনার মানে যে কারণে বাংলাদেশের মানুষের কালোবাজারের যারা ডিল করে কালোবাজারিকে যারা ব্যবসার হাতিয়ার হিসেবে নিয়েছে তারা হয়তো লাভবান হতে পারে, কিন্তু গরিব লোক সেখানে কোনোদিনই প্রশ্রয় পাবে না, গরিব লোকের কোনো উন্নতি হবে না। আপনার যেটা বড় লোক বড় হবে, গরিব লোক আরো গরিব হবে, এইটা কিন্তু মুখের কথা এক সময় ছিল, এখন আর মুখের কথা থাকবে না, এটা বাস্তব হয়ে যাবে। আজকে বলা হচ্ছে রপ্তানি আয় বেড়েছে 3.67%, এটা রপ্তানি আয় আপনার মানে এটা কিভাবে রপ্তানিগুলি বাড়ছে আপনার মানে সেখানে বাংলাদেশ থেকে মাছ রপ্তানি করা হচ্ছে, বাংলাদেশ থেকে খাদ্য, বাংলাদেশ থেকে ভালো ভালো জিনিসগুলো সেখানে ইলিশ মাছ বাংলাদেশের লোকেরা খেতে পারে না, এখানকার আমাদের আমেরিকায় বসে আমরা অনেকে ইলিশ মাছ খাই। আপনার মানে বাংলাদেশে অনেক ভালো ভালো মাছ যেগুলো আছে সবগুলো বিদেশে রপ্তানি করা হয়, আপনি দেখবেন যে আপনার মানে ওখানে যে ভালো এগুলোর যে দাম যে চড়া দাম এবং মানে সেগুলোকে আপনার মানে ইয়ে করা হয় না, যে চড়া দাম সেগুলোর কারণে মানুষ খেতে পায় না, মানুষের মেধা মানুষের পুষ্টির অভাব হবে, যে পুষ্টিকে পূরণ করার জন্য অর্থমন্ত্রী কি করেছেন। তারপরে হচ্ছে যে সন্ত্রাস, সন্ত্রাসের কথা বলা হচ্ছে চারদিকে সন্ত্রাস, সন্ত্রাসের জন্য কি বাজেট আছে, এইগুলো তো আপনার মানে বাজেটের মধ্যে কোনো প্রতিফলন এখানে নাই। মানুষ আজকে পূর্ব ইউরোপে মানুষ বাংলাদেশের উপর অতিরিক্ত সতর্ক অবস্থা দেওয়া হয়েছে বিকজ অফ দ্য সন্ত্রাসের কারণে বাংলাদেশে, আজকে এগুলো বাজেটে রিফ্লেক্ট হওয়া উচিত ছিল বলে আমি মনে করি।
জি, মঈনুদ্দিন নাসের এই যে ইলিশ মাছ খাওয়ার কথা বললেন, আমরা এখানে শুধু বাংলাদেশের ইলিশই খাই যে তা নয়, এখানকার এই পোটোম্যাক নদীতেও ইলিশ মাছ পাওয়া যায়, শ্যাড বলা হয়, মোটামুটি ভালোই তো, খারাপ না তো। সে যাই হোক, উনি যে অর্থমন্ত্রী এম এ মুহিতের উল্লেখে ওনার এক সময়কার কথার উল্লেখ করলেন, ওই সময়টায় মুহিত সাহেব সম্ভবত শিক্ষকতা করতেন, সরকারের মন্ত্রী ছিলেন না। তা সে যাই হোক, তো মইনুদ্দিন নাসেরের মন্তব্য সম্পর্কে কিরকম মন্তব্য করবেন ডক্টর ফাহমিদা খাতুন?
ধন্যবাদ। উনি যেটা বললেন, আসলে এটা যদি আমি ব্যাখ্যা করতে হবে একটু রাজনৈতিক অর্থনীতির আলোকে, কারণ কোনো অর্থনৈতিক সিদ্ধান্তই কিন্তু রাজনীতির বাইরে নয়। বিশেষ করে আপনি যখন কোনো একটা দলের কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থেকে আপনি কোনো নীতি ঘোষণা করেন, তখন সেটা সেই দলের কিংবা সেই শাসক গোষ্ঠীর যে রাজনৈতিক দর্শন সেটাও কিন্তু অনেকটাই প্রতিফলিত হয়। তো এখানে যেটা বলা হলো যে ব্যাংকের কথা বলা হলো এবং ব্যাংক থেকে টাকা লোপাটের কথাও বলা হলো, এগুলোও কিন্তু আমরা বাজেটের সাথে যদি সংযুক্ত করি তাহলে দেখব যে সেখানে যেই উদ্যোগগুলি নেওয়া হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের উপরে কিছুটা চাপ, বেশ কিছুটা চাপ, কিন্তু যারা বড় বড় কর দেওয়ার মতো সামর্থ্য রাখেন তাদের উপরে কিন্তু তেমন ভাবে চাপটা পড়বে না। আমরা দেখলাম যে এই বাজেটের মধ্যে কিন্তু একটা অধ্যায় রয়েছে সুশাসন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা, কিন্তু সেখানে আমাদের যে যে সমস্ত বড় বড় দুর্বলতাগুলি রয়ে গেছে, যেটা একটা উনি বললেন যে ব্যাংক ব্যবস্থাপনার, সেখানে কিন্তু একদিকে আপনার শুধুমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো নেয়, আজকাল বর্তমানে কিন্তু ব্যক্তি খাতের ব্যাংকগুলোতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম এবং টাকার যে লুটপাটের মতোই বলা যায় সেগুলো করা হচ্ছে। তো তার বিপরীতে সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোরতে পুঁজি পুনর্ভরণ করা হচ্ছে ক্রমাগত ভাবে। 2008 সাল থেকে প্রতি বছরই এটার মধ্যে টাকা অর্থ রাখা হচ্ছে এবং এই বছরের বাজেটেও কিন্তু 2000 কোটি টাকা রাখা হয়েছে। মনে রাখতে হবে যে এই অর্থ কিন্তু সরকারের নয়, এটা জনগণের অর্থ। ব্যাংকে যারা অর্থ রাখেন সেটাও জনগণের অর্থ এবং সরকার যে পুঁজি পুনর্ভরণ করছেন সেটাও কিন্তু জনগণের করের অর্থ। সুতরাং একটা বিশেষ গোষ্ঠীর দুর্নীতিকে উৎসাহিত করার জন্য সাধারণ জনগণের করের অর্থ দিয়ে যেভাবে ব্যাংকগুলোকে পুঁজির পুনর্ভরণ করা হচ্ছে এটা একেবারেই অনৈতিক এবং এখানে রাজনৈতিক অর্থনীতির একটা দর্শন আমরা দেখতে পাব। এবং তার পাশাপাশি যে সমস্ত অন্যান্য উদ্যোগ, অন্যান্য আর্থিক উদ্যোগ, যেমন ধরুন এই বছরে আমরা দেখতে পেয়েছি যে অন্যতম একটা আলোচনার বিষয়বস্তু ছিল যে মূল্য সংযোজন কর, তো সেখানে 15% মূল্য সংযোজন করা হবে বলে বিভিন্ন মহল থেকে বাজেটের আগে প্রতিবাদ এবং আপত্তি জানানোর প্রেক্ষিতে সরকার যখন বাজেটটি ঘোষণা করা হলো বেশ কিছু পণ্য কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য বলা হলো সেগুলোর উপর থেকে সেগুলো ব্যাটের আওতাধীন রাখা হবে না বলা হয়েছে। তার পাশাপাশি দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য বেশ কিছু পণ্যের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি যেটা বলা হয়, বিশেষ করে আমদানি করার জন্য দেশীয় শিল্প যেখানে আমাদের সক্ষমতা রয়েছে সেগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি একটু গভীরে যে বিশ্লেষণ করেন তাহলে আমরা দেখতে পাই যে সমস্ত পণ্যগুলি নির্বাচন করা হয়েছে সাপ্লিমেন্টারি ডিউটি দেওয়ার জন্য কিংবা সাপ্লিমেন্টারি ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার জন্য, সেখানেও কিন্তু এক ধরনের সেই যে বায়াস যদি আমরা বলি বায়াস দেখা যায়। যেমন আমি একটি উদাহরণ দেই, সেটা হচ্ছে যে পরিবেশের জন্য সোলার, আমরা সৌর বিদ্যুতের কথা বলে থাকি, হঠাৎ করে সৌর বিদ্যুতে অর্থাৎ সোলার প্যানেল আমদানির উপরে 10% কর আরোপ করা হয়েছে। এটা কেন করা হলো, কাদের কথা মাথায় রেখে করা হলো সেটা কিন্তু আমরা জানি না। অন্যদিকে কয়লাকে আবার শুল্কমুক্ত করা হয়েছে। তো এই ধরনের বিভিন্ন উদ্যোগগুলোর পিছনেও কিন্তু অনেক উদ্দেশ্য রয়ে যায়, যেটা কিন্তু আমরা এখন বর্তমানে দেখতে পাই যে সাধারণ মানুষের আস্থা অনেকখানি কমে গিয়েছে। তারপরে ধরেন যেটা বললাম যে সাপ্লিমেন্টারি ডিউটি অনেক জায়গায় কমানো হয়েছে, অনেক জায়গায় আবার এক জায়গায় সাপ্লিমেন্টারি ডিউটি কমানো হলো কিন্তু অন্যদিকে আরেক জায়গায় কাস্টম ডিউটি বাড়ানো হলো। সুতরাং আমরা আপাত দৃষ্টিতে যে সমস্ত পদক্ষেপ কিংবা মেজার ফিসকাল মেজার গুলি দেখি সেগুলি আসলে ট্যাক্স ইনসিডেন্স যেটা বলি অর্থাৎ করের আপাতন প্রকৃত অর্থে কি হবে এগুলো কিন্তু বিশ্লেষণ না করলে বোঝা যায় না যে আসলে সাধারণ মানুষের উপর সেটা কি হবে। যেমন ধরুন কিছু স্পাইসেস আছে সেগুলোর উপর থেকে কিছু সাপ্লিমেন্টারি ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে আবার সেখানে কাস্টম ডিউটি বাড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমি এখানে এই যে আপাত দ্বন্দ্বগুলো এগুলো কিন্তু আমাদের দৃষ্টির বাইরে চলে যাচ্ছে এবং অনেকেই আমরা জানি না, আসলে সাধারণ মানুষের জানারও কথা নয়, বিকজ এগুলো খুবই নীতিগতির বিষয় রয়েছে। তো এই সমস্ত বিষয় বিবেচনা করলে দেখা যায় যে মধ্যবিত্ত এবং মধ্যমায়ের যে লোক মানে জনগোষ্ঠী আছে তাদের উপর যে কিন্তু করের বোঝাটা বেশি পড়বে।
জি প্রফেসর হুসেন জিল্লুর রহমান, ইওর টেক অন মইনুদ্দিন নাসির what he just said, মইনুদ্দিন নাসিরের বক্তব্যের ব্যাপারে আপনার মূল্যায়ন?
আমার মূল্যায়ন হচ্ছে যে দেখেন বাংলাদেশের অর্থনীতি আমরা যদি আমাদের অতীতের সাথে তুলনা করি এক ধরনের শক্তি কিন্তু এই অর্থনীতির মধ্যে তৈরি হয়েছে। এই যে 5-6% প্রবৃদ্ধি হচ্ছে এটার মূল চালিকা শক্তি আসছে কিন্তু সাধারণ মানুষ বসে থাকে না, নানাভাবে তারা অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়। এই যে অনানুষ্ঠানিক খাত যেটা মূলত অনানুষ্ঠানিক খাতেই মানুষ জড়িত আছে সেগুলোর সম্মিলিত প্রচেষ্টায় এই 5-6% প্রবৃদ্ধি হচ্ছে। সরকারের দায়িত্ব হচ্ছে কিন্তু এটা থেকে 8-9% নিয়ে যাওয়া। সেইখানে আমি যে আবারও বলছি যে বাজেটের বিষয় করের বিষয়টা বেশি আলোচিত হচ্ছে তা একটা খুবই যুক্তিসঙ্গত কারণেই, কারণ এটার একটা বোঝা পড়বে সাধারণ জনমানুষের উপর যারাই কিন্তু অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে এক অর্থে। কিন্তু আমি একটু এটার সাথে ওইটাই যোগ দিতে চাই যে আমরা যদি একটা কৌশলের কথা চিন্তা করি সার্বিকভাবে আকার বড়টর এগুলো আসলে তেমন ম্যাটার করে না যদি না আপনার কৌশলের বিষয়টা থাকে। আপনি বড় লক্ষ্যমাত্রা তৈরি করলেন কিন্তু সেই লক্ষ্যমাত্রার জন্য কোনো কৌশল সেইভাবে দুর্বল কৌশল হলো তাহলে কিন্তু সেই লক্ষ্যমাত্রায় আপনি পৌঁছাতে পারবেন না। এবং সাম্প্রতিক সময়ে আমরা আরও একটা প্রবণতা দেখছি এই যে লক্ষ্যমাত্রার বিষয়টা, যেমন প্রবৃদ্ধির হার, এটা সরকার অনেকটা বলা যায় যে কিছুটা গায়ের জোরেই একটু উঁচু মাত্রায় প্রবৃদ্ধির হার অর্জিত হয়েছে বলে দাবি করছেন। অন্যান্য সংস্থা তারা কিন্তু সেটা সেই দাবির সাথে একমত হতে পারছেন না কারণ বাস্তবতাগুলো পিছনে। তো আমি যেটা বলবো যে আজকে আজকের বাংলাদেশে একসময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো কি খারাপ সেটা বোঝার জন্য আমরা সূচক ব্যবহার করতাম, মানুষ কি না খেয়ে আছে নাকি খেতে পারছে, সেই বাস্তবতা কিন্তু এখন বাংলাদেশে নেই। অর্থনীতি ভালো না খারাপ সেটার বর্তমান সূচক হচ্ছে শিক্ষা, যে ইউনিভার্সিটি থেকে পাশ করে একটা যুবক সে কি করছে অ্যাকচুয়ালি সেটার চেহারা থেকে আমরা বুঝতে পারব। এবং আস্তে আস্তে বাংলাদেশে একটা সংকটের চিত্র তৈরি হচ্ছে যেটাকে আমি সোজা কথায় বলবো এম এ পাস পিয়ন, এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের অন্তর্নিহিত অর্থনৈতিক সংকটের একটা অন্যতম চেহারা যে এম এ পাস করে পিয়নের চাকরির জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তার চেয়ে ভালো কোনো চাকরি তার নাগালের মধ্যে আসছে না। এই এই কৌশলগত দুর্বলতাগুলো আসলে এইটাও আমরা যে এই যে কর নিয়ে যে আলোচনা করলাম তার সাথে এই আলোচনাটা যোগ দেওয়াটা অত্যন্ত জরুরি কারণ বাজেটের সাথে একটা মধ্যমেয়াদি মিডিয়াম টার্ম ফ্রেমওয়ার্ক হিসেবেও বলা হয়। তো এখানে আমি যে সমস্যাটা দেখছি ফাহমিদা রাজনৈতিক দর্শনের কথা বললেন আসলে ওইখানে একটা বড় ধরনের দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, অনেকটা একটা দুষ্ট চক্রের মতো একটা বিষয় কাজ করছে যে সরকার এক ধরনের রাজনৈতিক বাহাদুরি দেখাবার জন্য উচ্চমাত্রার প্রবৃদ্ধি তৈরি একটা লক্ষ্যমাত্রা ঠিক করছেন, সেটা অর্জনের জন্য তারা করের বোঝাটা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছেন যার কুপ্রভাব পড়ছে জনগণের উপর। কিন্তু আপনি দেখবেন যে ফাহমিদা ব্যাংকিং সেক্টরের কথা বলল, একদিকে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো কিন্তু কুশাসনের মধ্যে পড়ে গেছে, পাবলিক সেক্টর ব্যাংক তো আছেই। অন্যতম আরেকটা দুর্বল জায়গা আমরা দেখতে পাচ্ছি যে অযৌক্তিক প্রকল্প ব্যয়। আজকাল বাংলাদেশে যখন নীতি নির্ধারকরা একনেকে প্রকল্প পাশ করেন তখন মনে হচ্ছে আমরা টাকার সাগরে ভাসছি, 30,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা কোথায় কোথায় দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে আমেরিকার চেয়েও বেশি খরচ হয়, অ্যাকচুয়ালি চায়নার চেয়েও বেশি খরচ হয়, পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও খরচ হয়। আপনি 100 টাকা 10 টাকার রাস্তা যদি 100 টাকার বাজেট করেন, আপনি কিন্তু রাস্তা 10টা হবে না, রাস্তা একটাই হবে, কিন্তু এই যে 100 টাকার বাজেটের মাধ্যমে সেখানে অনেক কথা চলে আসে, দুর্নীতি থেকে শুরু করে অদক্ষতা এবং যেটা বলা যে ব্যয় অদক্ষতা, এই সমস্যাগুলো বাংলাদেশের অন্তর্নিহিত কিছু সংকট তৈরি করছে, যেগুলোর দিকে নজর আসলে অর্থমন্ত্রী শুধু এককভাবে কিন্তু উনি এটার উনার কথা শুধু বলা উচিত নয়, উনি একটা সরকারের প্রতিনিধি হিসেবে এটা বলছেন, সামগ্রিক অর্থে সরকারের কথাই বলা এখানে প্রয়োজন, যে তারা অর্থনীতির মধ্যে যে গভীর সংকট অনেকগুলো বিরাজ করছে, এই এমএ পাস পিয়ন অযৌক্তিক প্রকল্প ব্যয়, আমাদের ব্যাংকিং সেক্টরের ধস, এই গভীর খন্ড মানে অর্থ উন্নয়নের মহাসড়ক উনি বলেছেন, সেই মহাসড়কে আসলে এই বিষয়গুলো বিশাল বিশাল খানা খন্দক হিসেবে মহাসড়কের বাস্তবতা আসলে তৈরি হচ্ছে না, সেইখানেই আমাদের অন্যতম উদ্বেগ যে নীতি নির্ধারক মহল শুধু এই বাজেট নয়, সামগ্রিক অর্থে এক ধরনের কাগুজে প্রবৃদ্ধির আলোচনার মধ্যে আত্মতুষ্টিতে ভুগছেন, অর্থনীতির সাধারণ মানুষের চাহিদা অর্থনীতির বেগবান করার যে অন্যতম জায়গাগুলো হাত দেওয়ার কথা সেদিকে অনেকটা উদাসীনতার মধ্যে আছেন, উনাদের এই সুন্দর সুন্দর কথার সন্নিবেশ করার মধ্যে সময় আসলে বেশি ব্যয় করা হয়ে যাচ্ছে।
প্রফেসর হোসেন জিল্লুর রহমান, এইমাত্র যেটা বললেন তার প্রেক্ষিতে আমাদের স্মরণে আসছে যে এই অতি সম্প্রতি একটা খবরে আমরা দেখতে পেয়েছি পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের উল্লেখে পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতে একটি সেতু নির্মাণের নির্মাণ ব্যয় নিয়ে তুলনামূলকভাবে
ভারতীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে
জি 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 তো আমাদের এই অনুষ্ঠান, এই হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমরা আলোচনা করছি বাংলাদেশের 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর হুসেন জিল্লুর রহমান এবং গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। কল করছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে সফররত শিক্ষাবিদ শাহানা নাসের। হ্যালো,
সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম,
আমি ঢাকার শাহানা নাসের বলছি।
জি,
2017 জুন আবার একটি বাজেট পেশ করা হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ কি খুশি হয়েছে? খুশি হবার মতো কোনো কারণ কি আছে? না, নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো এমনিতেই নাজেহাল, তার উপর আবারও মূল্য বৃদ্ধি, কিন্তু কেন? সৎ উপায়ে অর্জিত অর্থ অর্থাৎ কর দেবার পরে সেই একই অর্থের উপর আবারও কর, দেশের অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে বলে অর্থমন্ত্রী দাবি করলেন এবং সেই কারণেই কর বৃদ্ধি, কিন্তু এই ব্যর্থতার জন্য কি সাধারণ মানুষ দায়ী নাকি সরকার? সরকারি কোষাগারের ঘাটতি মেটাবার দায়িত্ব নিরীহ জনসাধারণের ঘাড়ে কেন? এর জবাব কে দেবে? ধন্যবাদ।
স্পষ্টতই শাহানা নাসের খুবই নাখোশ, তার এই খুশি না হওয়াটা কতখানি যুক্তিসম্মত বলে মনে করেন ডক্টর ফাহমিদা খাতুন?
ধন্যবাদ। আর উনি যেটা বললেন যে সাধারণ মানুষের কথা, আসলে সাধারণ মানুষ কি দায়ী, উনি প্রশ্ন করলেন যে সাধারণ মানুষ কি দায়ী কিংবা কারা দায়ী, আসলে উনি তার প্রশ্নের মধ্যে উত্তরও রয়ে গিয়েছে। আসলে আমরা যদি দেখি যে বাংলাদেশের অর্থনীতিতে কারা সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, সাধারণ মানুষ তো অবশ্যই সামগ্রিকভাবে, কিন্তু আমি যদি খুবই সুনির্দিষ্টভাবে বলি তাহলে আপনি দেখবেন যে প্রথমত কৃষক, যারা কিনা বাংলাদেশের এই যে খাদ্য নিরাপত্তা এটা নিশ্চিত করার জন্য ভূমিকা রেখে চলেছেন, এবং বর্তমানে যে আমরা খুব কম পরিমাণে খাদ্যশস্য আমদানি করে থাকি এটার কৃতিত্ব কিন্তু তাদের উপরে, তাদের কাছেই যাবে। দ্বিতীয়ত রয়েছে আমাদের যে রপ্তানি শিল্প, তৈরি পোশাক শিল্প, সেখানে যারা কাজ করছেন তৈরি পোশাক শিল্পের কর্মরত শ্রমিকরা, এবং তৃতীয় যারা ভূমিকা রাখছেন তারা হচ্ছেন প্রবাসী শ্রমিক, যারা কিনা বাইরে কাজ করে আমাদের দেশে অর্থ পাঠাচ্ছেন। সুতরাং এই তিনটি কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটা মেরুদণ্ড বলা যায়, একটা ভিত্তিভূমি। এই ভিত্তিভূমির ভূমিতে দাঁড়িয়ে কিন্তু আমরা অর্থনীতির যে চালিকা শক্তি সেটা পরিচালনা করছি। শুরুতেই কিন্তু আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলেছি যে কিভাবে আমরা মধ্যবিত্তের উপরে এই বাজেট, যে কোনো বছরের বাজেটেই একটা চাপ থাকে, এই বছরের বাজেটে কিছু বাড়তি নীতিমালা নেওয়ার ফলে এই চাপটা অনুভূত হবে। আরেকটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে একটা তো ধরুন যে কিছু অর্থনৈতিক নীতিমালা নেওয়ার ফলে বাজারে প্রভাব পড়ে, কিন্তু বাজার সবসময় কিন্তু অর্থনীতির নিয়মে চলে না। আমাদের দেশের মতো দেশে বাজার কিন্তু তার কিছু ডিস্টরশনারি পলিসি, অর্থাৎ অর্থনীতির বাইরে অন্যান্য নীতিমালা অন্যান্য কিছু নিয়ামক দিয়ে চলে থাকে, তা যার কারণে আপনি যদি যখন আপনার দেশের ধরুন যে বেতন বাড়ানোর কথা ঘোষণা করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের, ঘোষণার সময়ই কিন্তু বাজারে একটা মূল্য স্ফীতির প্রভাব দেখা যায়। তারপরে যখন ঘোষণা করা হলো তখন এক ধরনের, ঘোষণার পরে যখন আপনাকে এটা ধরুন ধাপে ধাপে দেওয়া হয়, যখন অর্ধেক দেওয়ার কথা ঘোষণা করা হলো তখন আরেকবার মূল্যের উপর চাপ পড়ে। সুতরাং এই ধরনের ঘোষণা এবং বাজেট যখন আসতে থাকে, বাজেট আসার আগেই জুন মাসের আগেই কিন্তু বাজারে এক ধাপ মূল্য বেড়ে যায় জিনিসপত্রের। সুতরাং বাজারে কিন্তু আমাদের যে ভোক্তা স্বার্থ, সেই স্বার্থটা দেখার মতো কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়ে থাকে না, ভোক্তা স্বার্থটা পরিলক্ষিত হয় না। বাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণ করা যায় না সত্য, কিন্তু তারপরেও এটার উপরে যে সুপারভিশন মনিটরিং ব্যবস্থা সীমিত আকারে হলেও সেটা থাকা উচিত বলে আমরা মনে করি এবং সেটা আমরা দেখি না, যার কারণে কিন্তু এই মধ্যবিত্ত সবচেয়ে ভুক্তভোগী হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে মধ্যবিত্তের বাইরেও যেটা শুরুতে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলছিলেন যে আমাদের অর্থনীতিতে কিন্তু অনানুষ্ঠানিক খাতের ভূমিকাটাই বেশি, এবং আমরা যে দেখি যে শ্রম বাজারের প্রায় 80% উপরে এই অনানুষ্ঠানিক খাতে কাজ করে থাকে, যেখানে কিনা আপনার মজুরি কম এবং কাজের নিশ্চয়তা কম। তো তারা এই ধরনের যখন নীতিমালাগুলি নেওয়া হয়, বাজেটারি পদ্ধতি বাজেটারি যে মেজার্স গুলি, তখন তাদের উপরে কিন্তু একটা চাপ পড়ে আসে। তো সামগ্রিকভাবে দেখা যায় যে যারা কিন্তু নিচের দিকে আছে আয়ের তাদের উপরে। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে বাজেটের ব্যয় নির্বাহের কথা বলি, অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায়ের কথা বলছি, কর আদায়ের কথা বলছি, দেখা যায় সেইখানেও কিন্তু এই যে মধ্যম আয়ের এবং যারা কিন্তু ইতিমধ্যেই কর ব্যবস্থার অধীনে রয়েছে, কর জালের আওতা রয়েছে, সেখানেই কিন্তু কর আদায়ের একটা চেষ্টা থাকে এবং এই বাজেটেও এটা অত্যন্ত প্রকট ভাবে এসেছে। এবং যেটা কিনা বহুল আলোচিত, এটা একটা সামান্য বিষয় কিন্তু বহুল আলোচিত, এরকম আরো উদাহরণ রয়েছে। ব্যাংকের কথাটা, ব্যাংকের যে আমানতের উপরে আবগারি শুল্ক, সেটা যেটা ছিল সেটাকে বাড়ানো হয়েছে এবং সেটা মধ্যবিত্তের উপরে চাপ হবে। সুতরাং এই ধরনের যে লো হ্যাঙ্গিং ফ্রুট, অর্থাৎ যারা কর দিচ্ছে তাদের উপরই করের বোঝা আরো চাপানো হচ্ছে, যারা করের আওতার বাইরে রয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু ধরা যাচ্ছে না, তারা কারণ তারা হচ্ছে খুব সম্পদশালী, তারা এই সম্পদ লুটেরাদেরই এক বলা যায় যে অংশ, এবং তাদের উপরে তারা কিন্তু রাজনৈতিক প্রভাবও অনেকভাবে ফেলতে পারে। সেই জন্য প্রকারান্তরে দেখা যায় যে মধ্যবিত্ত এবং গরিব লোকেদের কিন্তু ভুক্তভোগী হয়ে থাকে।
জি, শাহানা নাসেরের প্রতিক্রিয়ার প্রতিফলন প্রফেসর হোসেন জিল্লুর রহমান আপনার একটু আগের বক্তব্যের অভিব্যক্তিতেই আমরা শুনতে পেয়েছি বলে আমার মনে হচ্ছে, তারপরেও আপনি কিছু যোগ করবেন?
না, ডক্টর ফাহমুদা খাতুন যেটা বলছেন ওটা দিয়েছেন। এখানে অবশ্য একটা বাড়তি বিষয় আছে যে আমাদের এসব বাজেট এবং সরকাররা সাধারণ মানুষের চিন্তাটা আবার আরেকটা ভাবে করেন, যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিছু আছে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অথবা এই যে মানে খাদ্য সহায়তা কিছু দেয়া হয়, এই প্রকল্পগুলো আবার কিন্তু ঠিকই আছে এবং এগুলোর পরিধিটা আরেকটু বাড়ানো হয়েছে এই বাজেটে, সেটা একটা ভালো দিক আছে বটে। কিন্তু এটা হচ্ছে যে এক ধরনের আমরা যে মূল ব্যবস্থাপনা অর্থনীতির, সেখানে বোঝা এবং চাপটা মূল্যস্ফীতির মাধ্যমে সাধারণ মানুষের পড়ছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে হয়তো কিছুটা কষ্ট লাঘবের একটা চেষ্টা আছে এবং সেটা বাংলাদেশের জন্য একটা ভালো জিনিস বটে। কিন্তু আমাদের এটার পাশাপাশি এটাও বলা দরকার যে বৃহত্তর যে এই মূল্যস্ফীতির বিষয়টা, যেমন আজকাল আমরা দেখি যে মূল্যস্ফীতির হারটা নিয়েও এক ধরনের রাজনীতিকরণ শুরু হয়েছে। সাধারণ মানুষ ভুক্তভোগী, তারা টের পাচ্ছে কি আসলে মূল্যস্ফীতির বাস্তবতাটা কি, কিন্তু সরকারি হিসাবে সেটা একটু নিচু করে দেখাবার প্রচেষ্টা চলছে। তো আমি মনস্তাত্ত্বিক একটা কথা বলবো, সাধারণ মানুষ যেখানে তার নিজের জীবনে এই সমস্যাগুলো দেখতে পাচ্ছে, সেখানে যখন আমাদের বারবার শুনতে হচ্ছে যে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, এমনি তো কষ্ট আছেই, সেই মনস্তাত্ত্বিক কষ্টটা মনে আমাদের একটু ধর্তব্যের মধ্যে আনা প্রয়োজন। কারণ সরকারকে আত্মতুষ্টির বিষয়টার বিপরীতে যে মানুষের কষ্ট, সেই বৈপরীত্যটা এক ধরনের এই বাজেটের উপর অন্যতম একটা মন্তব্য হিসেবে আসা উচিত।
জি, অর্থমন্ত্রী এম এ মোহিত বলেছেন যে এটি তার শেষ এবং সর্বোত্তম বাজেট, এবং এই বাজেটের একটা ইতিবাচক দিক হল যে বাজেটের অ্যাজাম্পশনের ব্যাপারটা পরিষ্কার, কিন্তু এ বাজেট কতখানি উন্নয়ন বান্ধব সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এবং আমার এক সহকর্মী একটু আগেই আমাকে একটা ছোট্ট নোট পাঠালেন এবং তাতে তিনি সাধারণ জনগণের পক্ষ থেকে একটা প্রশ্ন রেখেছেন, সেটা হচ্ছে বাংলাদেশে যার 1,00,000 টাকা আছে সে বিত্তবান, অর্থমন্ত্রীর এই মন্তব্য কতখানি বাস্তবসম্মত। তো এটা নিয়ে আলোচনায় যাবার আগে আমরা শুনে নিই যে নিউ ইয়র্ক থেকে টাইম টেলিভিশনের সিইও সত্তাধিকারী এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের কি বলছেন। হ্যালো,
আমি আবু তাহের বলছি, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক, টাইম টেলিভিশনের প্রধান। বাংলাদেশের যে বাজেট আসছে সেই বাজেট শোনা যাচ্ছে যে বাজেট হবে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, $1 trillion বাজেট। তো আসলে এই ধরনের বাজেট যেটা, এটা একটা জাতির তার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তার উন্নয়নের একটা ইন্ডিকেটর বলে আমি মনে করি, এবং বাংলাদেশ যে দিনে দিনে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এটা তার একটা ইন্ডিকেটর। এটা আসলে হয়েছে যে পর্যন্ত আমাদের দেশে যে বাজেটগুলো হয়, বাজেট যেন একটা বিশাল একটা বিষয় এরকম একটা চুরচুর করে হয়, এবং বাজেটের পরপরই দেখা যায় সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা রাজনৈতিক বিতর্ক এবং আন্দোলনের সূচনা হয়। সরকারি দল বলে বাজেট হচ্ছে উন্নয়ন এবং দেশের প্রগতির বাজেট, আবার বিরোধী দল থেকে বলা হয় গরিব মারা, এই ধরনের একটা মানে দীর্ঘদিন থেকে এই ধরনের এক ধরনের রাজনীতি চলে আসছে। আমার মনে হয় এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, এবং বেরিয়ে আসতে হলে আমার মনে হয় যেটা করা ভালো সেটা হলো যে এই ধরনের বাজেটের আগে সরকার এবং বিরোধী যারা আছেন তাদের মধ্যে যদি একটা সমঝোতা এবং আলোচনা হয় যে বাজেটটা কি হবে এবং বাজেটের মূল লক্ষ্য কি, এই জিনিসটা যদি একটা সমঝোতা হয় তাহলে আমার মনে হয় যে সরকার এবং সরকার যে বাজেট ঘোষণা করেন এই বাজেট বাস্তবায়নে তাদের জন্য অনেক সহজ হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আমার মনে হয় যে বাজেটের মাধ্যমে যেটা প্রমাণ হচ্ছে যে আমাদের দেশের গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এই যে ছোট মাইক্রো ক্রেডিট ব্যক্তি উদ্যোগ এবং বা প্রাইভেট এন্টারপ্রেনিয়র যারা, তারা যে উন্নয়নের একটা একটা বিপ্লব সাধন করে যাচ্ছেন, এই এই বিপ্লবের এইটা একটা প্রমাণ যে বাংলাদেশের আনাচে কানাচে ব্যক্তি উদ্যোগ এর মাধ্যমে বাংলাদেশ ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, এটাও এই বাজেটের আমার কাছে মনে হয় একটি প্রমাণ। আমার মনে হয় যে বাজেটের পরে যদি সরকার এবং বিরোধী যারা আছেন, যারা একটা রাজনৈতিক সমঝোতা আমাদের প্রয়োজন, এবং সেই সমঝোতা যদি প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে বাংলাদেশ আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে।
আবু তাহের, আপনার বক্তব্যের ওপর প্রফেসর হোসেন জিল্লুর রহমান নিশ্চয়ই আলোকপাত করবেন, সেই সঙ্গে প্রফেসর হোসেন জিল্লুর রহমানের জন্য দুটি জিজ্ঞাসা আমাদের তরফ থেকে উত্থাপন করছি। বাজেটে ঘাটতির পরিমাণ বিস্তর, 1,12,000 কোটি টাকার ঘাটতি, এই ঘাটতি পূরণের জন্য বাজেটে কোনো উপায় নির্দেশ করা হয়েছে কিনা, এবং এই বাজেটে 2,88,000 কোটি টাকার রাজস্ব আদায়ের যে দিক নির্দেশনা রয়েছে সেটা কতখানি বাস্তবায়িত হতে পারবে, আপনার কি ধারণা?
এইখানে না ঘাটতি কিভাবে পূরণ হবে সেটা তো কাগজে কলমে আছেই তো, এর মধ্যে বাজেট প্রস্তাবনার মধ্যে আছে, কিন্তু সেই প্রস্তাবনাগুলো কতগুলো কতটুকু বাস্তবসম্মত সেটা একটা দেখার বিষয় আছে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে, আমাদের সেভিং ইনস্ট্রুমেন্ট থেকে নেওয়া হবে, এবং এবারে দেখলাম যে ফরেন লোনস প্রায় 11% দেয়া বলা হয়েছে, এই ঘাটতি মেটাবার চেষ্টা বিদেশি লোন থেকে নেওয়া হবে, এইগুলো কতটুকু বাস্তবসম্মত এটা একটা দেখার বিষয় আছে। তো আপনার এবং যে রাজস্ব আয়ের যে বিষয়টা বললেন এটা কতটুকু বাস্তবসম্মত, এটা নিয়ে তো বিস্তর অলরেডি আলোচনা হয়েছে, এবং বাজেটের যে উচ্চাকাঙ্ক্ষার কথা বলা হয়, আকারের কথা ওই আবু তাহের সাহেবও বললেন, কিন্তু একটা জিনিস যে 2013 থেকে আমরা একটা প্রবণতা দেখছি যে বাজেট যে প্রস্তাবিত হয়, কারণ এটা একটা প্রস্তাবিত বাজেট, 2018-19 মানে 2018 জুনে গিয়ে আমরা বুঝবো যে আসলে বাজেটের কতটুকু অর্জিত হয়েছিল। সে আগেরগুলোর যদি এই গত 3-4 বছরের বাজেটের হিসাব যদি দেখি, দেখা যাচ্ছে প্রতিবারই প্রায় 15-20% অর্জিত কম হয়, কম হচ্ছে অ্যাকচুয়ালি। তার মানে হচ্ছে যে যেই ঘাটতির কথা বলা আর রাজস্ব আহরণের যে প্রচেষ্টার কথা বলা, এটা এক ধরনের কাগজে কলমে একটা বড় আকার আছে, কিন্তু শেষ পর্যন্ত আপনার অর্জনের জায়গায় এক জায়গায় ঘাটতিটা এই মূলত 2013 থেকে আমরা দেখছি যে প্রস্তাবিত বাজেট এবং অর্জিত বাজেটের মধ্যে যে ফারাক সেটা কিন্তু বেড়েই চলেছে। এটা একটা ওই যে আমি অদক্ষতার কথা বললাম, বাস্তবায়ন অদক্ষতা তার অন্যতম বিষয়। আবু তাহের সাহেবের একটা মন্তব্য আমার একটু ওনার বক্তব্যে একটা ইয়ে লাগলো যে উনি যে বাংলাদেশে বাজেট নিয়ে যে আলোচনা হচ্ছে এটা কিন্তু মূলত সরকারি দল আর বিরোধী দলের আলোচনা হচ্ছে না, এখানে সাধারণ মানুষ নানাভাবে আলোচনা করছে, যারা বিশেষজ্ঞ সম্প্রদায় তারাও নানাভাবে মন্তব্য করছেন। তো এটা শুধুমাত্র রাজনীতিবিদদের আলোচনার বিষয় নয়, কারণ বাজেটটা তো আসলে সাধারণ মানুষকেও টাচ করে, তারা নানাভাবে তাদের বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করছে। একটা জিনিস আবু তাহের সাহেবের বক্তব্যের সূত্র ধরে আমি বলতে চাই, একটা দৃষ্টিভঙ্গির এবং বুঝার একটা ব্যাপার আছে। উনি ঠিকই বলেছেন যে যে আনাচে কানাচে বাংলাদেশের আনাচে কানাচে অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা একটা কর্মচাঞ্চল্য আছে। আমি আগেও বলেছি এই কর্মচাঞ্চল্যই কিন্তু ডক্টর ফাহমিদা খাতুন যে তিনটি গোষ্ঠীর কথা বললেন, কৃষক, প্রবাসী আয়, প্রবাসী শ্রমিক এবং আমাদের তৈরি পোশাক খাত, এই তিনটা ছাড়াও এই যে লক্ষ লক্ষ ক্ষুদ্র মাঝারি এবং অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান যারা এক ধরনের কর্মচাঞ্চল্যের মাধ্যমে এই জিডিপিতে যোগান দিচ্ছেন, সেটা একটা বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের সক্ষমতা এনেছেন, কিন্তু এই সক্ষমতা থেকে সমৃদ্ধির আলোচনাটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু আপনি সক্ষমতা আছে বটে, কিন্তু সমৃদ্ধিতে যাওয়ার জন্য সেখানে নীতি নির্ধারকদের আরো শানিত কৌশল প্রয়োজন, সেখানে আমরা ঘাটতি দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুর্নীতির বিষয়গুলো, অদক্ষতার বিষয়গুলো, এবং বিশেষ করে কর্মসংস্থানের একটা যে খরা চলছে সেই বিষয়টা জোরালোভাবে আলোচনার মধ্যে আসা প্রয়োজন, এবং সেখানে আমরা এই ঘাটতিগুলো দেখতে পাচ্ছি। বাংলাদেশের অর্থনীতি কিন্তু এই বাজেট না হলেও এটা মুখ থুবড়ে পড়ার কোনো আর অবকাশ নেই। মানুষ জেগে উঠেছে, সেই জেগে ওঠার মাধ্যমে কিন্তু অর্থনীতির প্রাণচাঞ্চল্যটা তারা ধরে রাখতে পারছে, কিন্তু সেই প্রাণচাঞ্চল্যের মাধ্যমে কিন্তু আমরা মধ্যমায় পৌঁছে যাব না। সেখানে পৌঁছতে হলে তার সাথে যোগ দিতে হবে শানিত নীতি কৌশল, সুশাসনের একটা অর্থনৈতিক সুশাসনের বাস্তবতা, এবং একটা বলা যায় যে খুবই অংশগ্রহণমূলক নেতৃত্ব এবং সমঝোতার কথা উনি যেগুলো বললেন সেগুলো খুব প্রয়োজন। তো এই সক্ষমতা থেকে মানে অর্থনৈতিক এক ধরনের সক্ষমতা থেকে সমৃদ্ধির জায়গায় যাওয়াটা এটা কিন্তু অটোমেটিক হবে না, সেখানে এই সমস্যাগুলোর কথা আমরা বলছি। এই যে কেন হঠাৎ করে কয়লার উপর আপনার শুল্ক মুক্ত করা হয়ে গেল, এটাকে রামপাল প্রকল্প সামনে আছে সেটাকে মাথায় রেখে করা হয়েছে, আমরা তো জানি না। সৌর প্রকল্প, যেখানে আমরা সব জায়গায় গ্রিন এনার্জির কথা বলছি, এবং যেখানে প্রায় আমাদের
প্রত্যন্ত অঞ্চলের লোকদের ভরসা কিন্তু এই সোলারের উপর, সেখানে হঠাৎ করে শুল্ক বসিয়ে দেওয়া হলো। এখানে দেখা যাচ্ছে কৌশলগত চিন্তার মধ্যে বড় ধরনের দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, সেই জন্যই এই মন্তব্যগুলো হচ্ছে।
জি, আমাদের হাতে একেবারে সময় নেই, অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। প্রফেসর হোসেন জিল্লুর রহমানের বক্তব্যে যে আশাবাদের স্ফুরণ আমরা টের পেলাম, তার রেশ থাকতে থাকতেই অনুষ্ঠানের সমাপ্তি টানছি আজকে এখানে। আমাদের অতিথি উত্তরদাতা, বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর হোসেন জিল্লুর রহমান, গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, শ্রোতাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, রমাদান করিম, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
প্রথমে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট দিয়ে শুরু করছি। ঋণ মওকুফ এবং ফসলের ন্যায্য দামের দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে কৃষকরা আন্দোলন করছেন। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
উত্তরপ্রদেশে সম্প্রতি বিজেপি ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 37,000 কোটি টাকা ঋণ মকুব করবার পরই হরিয়ানা, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে একই দাবি উঠে যায়। পরিস্থিতি মঙ্গলবার একেবারে হাতের বাইরে চলে গেলে মধ্যপ্রদেশের পুলিশ গুলি চালায় অগ্নিসংযোগরত জনতার ওপর, তাতে 6 জনের মৃত্যু হয়। প্রতিবাদে আবার বুধবার রাজ্যে বন্ধ ডাকে বিরোধীরা, কিন্তু এদিনও হিংসা অব্যাহত, অগ্নিসংযোগও চলছে। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর বক্তব্য, মোদী সরকার যেন দেশের কৃষকদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে। ভালো প্রশাসক হিসেবে সুনাম থাকলেও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনায় রীতিমতো বিপাকে পড়ে গিয়েছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বুধবার তেহরানে প্রতীকী 2টি লক্ষ্যস্থলে জোড়া সন্ত্রাসী আক্রমণের জন্য সৌদি আরবকে দায়ী করেছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সৌদি সনাতন চিন্তাধারার নেতৃবৃন্দ যারা সন্ত্রাসীদের সমর্থন করে তাদের মধ্যে বৈঠকের পর এক সপ্তাহ পর এই সন্ত্রাসী আক্রমণ ঘটল। ইসলামিক স্টেট যে দায় স্বীকার করেছে সেটাই প্রমাণ করে যে তারা নৃশংস আক্রমণে সংশ্লিষ্ট। ইসলামিক স্টেট গ্রুপ বলেছে যে তারাই আক্রমণের জন্য দায়ী। হামলায় অন্তত 12 জন নিহত হয় এবং আহত হয় 42 জন। ইরানি সংসদ এবং প্রয়াত সাবেক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজার ওই আক্রমণের লক্ষ্যস্থল ছিল। ইসলামিক স্টেট তাৎক্ষণিক ওই আক্রমণের দায় স্বীকার করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার টুইটারে বলেন যে তিনি শীঘ্রই FBI এর পরিচালক হিসেবে সাবেক সরকারি অভিশংসক ক্রিস্টোফার রেন নাম ঘোষণা করবেন। জেমস কোমি FBI এর পরিচালক ছিলেন এবং তার স্থলাভিষিক্ত হবেন রে। প্রেসিডেন্ট কোমিকে গত মাসে বরখাস্ত করেন এবং কোমি সেনেট ইন্টেলিজেন্স কমিটিতে মঙ্গলবার সাক্ষ্য দেবেন বলে কথা রয়েছে। আমেরিকা নির্বাচনের সময় রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্টের ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের কর্মকর্তাদের মধ্যে যোগসাজশ ছিল কিনা সে বিষয়ে কোমি যে তদন্ত চালাচ্ছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তা থামাতে চেষ্টা করেছেন কিনা সে বিষয়ে কোমিকে প্রশ্ন করা হবে বলে অনুমান করা হচ্ছে। গত সপ্তাহে লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় নিহত আরেকজনের মৃতদেহ টেমস নদী থেকে উদ্ধার করেছে ব্রিটিশ পুলিশ। উদ্ধারকৃতকে ফরাসি নাগরিক জেভিয়ার টমাস বলে ধারণা করা হচ্ছে। এদিকে মঙ্গলবার ওই হামলায় জড়িত সন্দেহে তৃতীয় হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। হামলাকারীর বয়স 22 বছর এবং নাম ইউসেফ জাগফ।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন মার্টিন কার্সিয়াস। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.